বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 17 ডিসেম্বর, দুই পৌষ এবং ফেরসে 26 আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টে 25 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর আজকের দৃষ্টিপাতে থাকবে ইসরায়েলের মসনদে ফিরছে নেতানিয়াহু, সৌদি আরব ইস্যুতে আগাম ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বিশ্বকাপ উন্মাদনায় সমর্থন বিরোধে এক মাসে বাংলাদেশে 12 জন নিহত সমাজবিজ্ঞানীদের প্রতিক্রিয়া সহ ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। তারপর প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সাম্প্রতিক দাঙ্গায় পশ্চিমারা এদেশের জনগণকে ধোঁকা দিতে পারেনি বলে জনসমাবেশে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানাল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ সরকার, ঢাকায় বিএনপির গণমিছিল পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ। এবং ভারতীয় সুপ্রিম কোর্টে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানর রিভিউ পিটিশন খারিজ, ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্তদের মুক্তি দিতে আর বাধা নেই। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, মার্কিনিরা বিশ্বের যেখানেই পা রেখেছে সেখানেই মানুষ হত্যা করেছে, কিন্তু ইরানের সাম্প্রতিক দাঙ্গায় তারা এদেশের জনগণকে ধোঁকা দিতে পারেনি। তিনি শুক্রবার ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের নাহবান্দ শহরে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, সাম্প্রতিক দাঙ্গা ও নৈরাজ্য শত্রুদের হিসাব নিকাশে ভুল হয়েছে। তারা ভেবেছিল বিশ্বের অন্যান্য দেশের মতো মিথ্যা স্লোগান তুলে তারা এদেশের জনগণকেও তাদের তাবেদারে পরিণত করতে পারবে, কিন্তু তারা এই কথা বোঝেনি যে ইরানের সঙ্গে অন্যান্য দেশের পার্থক্য রয়েছে এবং এদেশে ওসব হবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, শত্রুরা স্বাধীনতার স্লোগান দিয়ে এদেশের জনগণের হৃদয় জয় করতে চেয়েছিল, কিন্তু ইরানি জনগণ জানে মার্কিনিরা বিশ্বের কোথাও কাউকে জীবন দান করেনি, বরং জীবন কেড়ে নিয়েছে। তিনি বলেন, পশ্চিমাদের অপকর্ম দেখার জন্য ইতিহাস পড়ার প্রয়োজন নেই। তারা আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে যা কিছু করেছে সেটাই তাদের নির্দয়তার বড় প্রমাণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দখলদার ও অপরাধী ইহুদিবাদী ইসরায়েলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ভয়াবহ হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন,
ভুয়া ও অবৈধ ইসরায়েল সরকারের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র, কাজেই তেল আবিব এ অঞ্চলের সব দেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের কাছে 200 থেকে 400 পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বৃহত্তর পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু অস্ত্রধরে পরিণত হয়েছে তেল আবিব। তবে গোটা পাশ্চাত্যের মদতপুষ্ট ইসরায়েল কখনোই তার কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। এছাড়া আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে পরমাণু অস্ত্র বিস্তারোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি ইহুদিবাদী ইসরায়েল। চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরায়েলকে তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে এবং এনপিটিতে সই করার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি জনগণের স্বশাসনের অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ যে প্রস্তাব পাশ করেছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের প্রবাসী পলিটব্যুরোর সদস্য হিশাম কাসিম বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে এর আগে জাতিসংঘে যেসব প্রস্তাব পাশ হয়েছিল এবারের প্রস্তাবটি তারই ধারাবাহিকতা। এছাড়া ফিলিস্তিনি জনগণের স্বাধিকার আদায়ের যে স্বীকৃতি দেওয়া হয়েছে তাও সকল আন্তর্জাতিক কনভেনশনে আগেই স্বীকার করা হয়েছিল। হিশাম কাসেম বলেন, জাতিসংঘে প্রস্তাবটির পক্ষে বিপুল ভোট পড়ায় বোঝা যায় ইহুদিবাদী দখলদারিত্বের অবসান ঘটিয়ে ফিলিস্তিনিদের স্বাধিকার পাওয়ার সময় এসে গেছে। সেই সঙ্গে গত 7 দশকেরও বেশি সময় ধরে ইহুদিবাদী উপনিবেশবাদীরা ফিলিস্তিনে যেসব অপরাজ্য চালিয়েছে তারও বিচার করার সময় হয়ে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি 24 ডিসেম্বর থেকে পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ করেছে দলটি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসন্ন জাতীয় সম্মেলন ঘিরে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আওয়ামী লীগ তা করে দেখিয়েছে। এবার উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। আগামী জাতীয় সম্মেলনে এবং নির্বাচনেও থাকবে এই অঙ্গীকার। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সব উন্নয়ন কাজ করেছে এবং করছে, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এদিকে ঢাকায় বিএনপির গণমিছিল কর্মসূচি 24 ডিসেম্বর থেকে পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ করেছে দলটি। আজ দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যেহেতু বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসনে কাজ করতে চায়, তাই আওয়ামী লীগের 24 তারিখের কাউন্সিলের কারণে বিএনপি তাদের কর্মসূচি পরিবর্তনের পরিকল্পনা করেছে।
আমাদের সব বিভাগ এবং জেলার নেতৃবৃন্দকে এবং জনগণকে অনুরোধ করবো 24 তারিখে গণমিছিল কর্মসূচি সফল করার, আর ঢাকা মহানগরীর যারা আছেন তাদের প্রতি অনুরোধ করবো যে আগামী 30 তারিখে বিকালে সবাই গণমিছিলে অংশগ্রহণ।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার মার্কিন দূতাবাসের সঙ্গে কোনো টানাপোড়েন হলে কূটনৈতিক উপায়ে ফয়সালা করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ বিকেলে শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্র উস্কানি দিচ্ছে বিএনপি। আমি যুক্তরাষ্ট্রসহ সবাইকে আশ্বস্ত করছি, কূটনীতিকদের জন্য নিরাপত্তার কোনো অভাব বাংলাদেশে নেই, সবাই নিরাপদে থাকছে। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত বুধবার সকালে রাজধানীর শাহিনবাগে প্রায় এক দশক ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একটি সংগঠনের ব্যানারে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীদের সহায়তায় তিনি বেরিয়ে আসেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান মার্কিন রাষ্ট্রদূত। ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে লক্ষ্য করে বলেছেন, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইনের নামে বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি আজ বিকেলে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার রানাঘাটে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি বলেছিল আমরা সংশোধিত নাগরিকত্ব আইন আনব। 2019 সালের ডিসেম্বর মাসে খুব সম্ভবত 13 তারিখে সেই বিল আইনে পরিণত হয়েছে, কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই আইনের এখন পর্যন্ত রুল ফ্রেম হয়নি। এটা একমাত্র ভারতীয় আইন যা আইনসভায় পাশ হওয়ার পরেও তার রুল এখন পর্যন্ত ফ্রেম হয়নি। অভিষেক বলেন, যত আইন পাশ হয়েছে সব আইনের রুল এক মাস দেড় মাসের মধ্যে তৈরি হয়েছে, তাহলে সিএএ এর জন্য এত সময় লাগছে কেন? তার কারণ মানুষকে বোকা বানানো, মানুষকে ভুল বোঝানো। ভারতীয় সুপ্রিম কোর্ট 2002 সালে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানোর রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। বিলকিস বানো তার আবেদনে গত মে মাসে দেওয়া সুপ্রিম কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে গুজরাট সরকারকে 11 জন আসামিকে মুক্তি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতীয় সুপ্রিম কোর্ট 2002 সালে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানোর রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। আজ শনিবার এ প্রসঙ্গে দিল্লি মহিলা কমিশনের প্রধান সাথী মালিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, বিলকিস বানোর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিলকিস বানোকে 21 বছর বয়সে গণধর্ষণ করা হয়েছিল, তার তিন বছরের ছেলে এবং পরিবারের 6 সদস্যকে হত্যা করা হয়েছিল, কিন্তু গুজরাট সরকার তার সমস্ত ধর্ষককে মুক্ত করে দিয়েছে। সুপ্রিম কোর্ট থেকেও বিচার না পেলে কোথায় যাবেন? বিলকিস বানো তার আবেদনে গত মে মাসে দেওয়া সুপ্রিম কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন, যেখানে গুজরাট সরকারকে 1992 সালের জেল বিধির অধীনে 11 জন আসামিকে মুক্তি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। আবেদনে বিলকিস বানো দণ্ডিতদের মুক্তির বিরোধিতা করেন। তার আবেদনে 2002 সালে তাকে গণধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের হত্যার জন্য দোষী সাব্যস্ত 11 জনের দ্রুত মুক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন। আবেদনে সুপ্রিম কোর্টের 13 মেতে দেওয়া আদেশের পর্যালোচনা চেয়েছিলেন। আদালত গুজরাট সরকারকে 1992 সালের 9 জুলাইয়ের নীতির অধীনে দোষীদের অগ্রিম মুক্তি চেয়ে আবেদনটি 2 মাসের মধ্যে বিবেচনা করতে বলেছিল। অবশেষে বিজেপি শাসিত গুজরাট সরকার গত 15 আগস্ট 11 জন ধর্ষক ও খুনিকে তাদের সাজা মওকুফ করে দিয়েছে। শীর্ষ আদালতের কাছে বিলকিস বানোর আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। আজ শনিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোর উপর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 10 মাস আগে রাশিয়ার বিশেষ অভিযান শুরুর পর গতকালের এই হামলাকে অন্যতম বড় হামলা বলে অভিহিত করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, এসব হামলায় দেশটির মধ্যাঞ্চলীয় ক্রিভিরি শহরে 3 জন এবং দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে 1 জন নিহত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রাশিয়ার নিক্ষিপ্ত 76টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 60টি ভূপাতিত করেছে। দেশটির জ্বালানি মন্ত্রী জেরমান গ্যালুশেঙ্কো বলেছেন, তার দেশের অন্তত 9টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর ফলে রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন স্থানে অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে। রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে বহু ঘরবাড়ি গরম রাখার ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একজন রুশ কূটনীতিকের উপর হামলার ঘটনায় ওই কূটনীতিক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির রাজধানী বাঙ্গুইতে রুশ দূতাবাসের প্রেস অ্যাটাশে ভ্লাদিস্লাভ ইলিন এই খবর দিয়েছেন। তিনি বলেছেন, শুক্রবার বাঙ্গুইতে নিযুক্ত রুশ কালচারাল সেন্টারের জেনারেল ডিরেক্টর দিমিত্রি সিতি আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, সিতি তার কাছে অজ্ঞাত ঠিকানা থেকে আসা একটি পার্সেল খুলতে গেলে তার ভেতরে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আবারও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপন ইস্যুতে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর মসনদে আবারও ফিরছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে গত বৃহস্পতিবার আল আরাবিয়া টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। নতুন মেয়াদে দায়িত্ব নিয়ে তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপনের মিশনে নামবেন বলে ইঙ্গিত দিয়েছেন। নেতানিয়াহু 2009 থেকে 2021 সাল পর্যন্ত একটানা বর্ণবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এ সময় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য ব্যাপক চেষ্টা চালান এবং 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় চারটি আরব দেশ, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হন। অবশ্য সৌদি আরবের পক্ষ থেকেও এ পর্যন্ত বহুবার এ ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদিল আল জুবায়ের বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বেড়েছে এবং দুই পক্ষের মধ্যে বোঝাপড়া চলছে, তবে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য আরও বেশি সময় প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। 2020 সাল থেকে দুই পক্ষ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে। সৌদি আরবের সবুজ সংকেতেই তার দুই ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সৌদি সরকার তাদের আকাশসীমা ব্যবহারের জন্য দখলদার ইসরায়েলকে অনুমতি দিয়েছে, তবে সৌদি আরব যে কারণে এখনও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘোষণা করেনি তা হল জনমতের সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়া এবং মুসলিম বিশ্বে নিজের অবস্থান হারানোর ভয়। কাতারে চলমান ফুটবল বিশ্বকাপে প্রমাণ হয়েছে আরব জনগণের কাছে ইহুদিবাদী ইসরায়েল এখনও চরম ঘৃণার পাত্র। সৌদি আরব, তিউনিশিয়া ও মরক্কো সহ আরব দেশগুলোর জনগণ কাতারে সম্মিলিতভাবে ইসরায়েলের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন। বিশ্লেষকদের মতে, জনমতকে অগ্রাহ্য করে শেষ পর্যন্ত সৌদি শাসক গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করবে। তারা সময় ব্যবস্থাপনার মাধ্যমে একটা উপযুক্ত সময়ে এই ঘোষণা দিয়ে বসবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে ফুটবল খেলা নিয়ে এক ধরনের উন্মাদনা কাজ করে। এই উন্মাদনার ফলস্বরূপ 12 ব্যক্তি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
সুজলা সুফলা শস্য শ্যামলা নদী বিধৌত একটি দেশ বাংলাদেশ, যেখানের মানুষ খুবই উৎসবপ্রিয়। এদেশে নানা ধরনের উৎসব পার্বণে মেতে উঠে জাতি ধর্ম নির্বিশেষে সবাই। বিশেষ করে খেলাধুলার সময় তো আবেগ আর অনুভূতির আতিশয্যে মেতে থাকে কিশোর তরুণ থেকে বয়োবৃদ্ধরাও। এর মধ্যে বিশ্বকাপ ফুটবল তো তাদের আরেক উন্মাদনার নাম। কিন্তু দুর্ভাগ্য হলো, গেল এক মাসে এই উন্মাদনার খেসারতে জীবন গেল 12 জন মানুষের। ফুটবল নিয়ে তর্ক বিতর্কের জের ধরে সংঘর্ষ, পতাকা টানাতে গিয়ে ছাদ থেকে পড়ে কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে 12 জন মানুষ মারা গেছেন বাংলাদেশে, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। এদিকে ফুটবল নিয়ে তর্ক বিতর্কের জেরে বিভিন্ন জেলার সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন অন্তত 27 জন। হতাহতদের সবাই বিশ্ব ফুটবলের 2 প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক। এ বিষয়ে অপরাধ বিশ্লেষক অধ্যাপক হাফিজ রহমান কার্জন রেডিও তেহরানকে বলেন, বাংলাদেশিরা বরাবরই আনন্দ ও উৎসব প্রিয়, কিন্তু এমন দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়, যা সামাজিক বিশৃঙ্খলা তৈরিতে আরো অনুষঙ্গ হিসেবে কাজ করতে পারে বলে শঙ্কা এই অপরাধ বিশ্লেষকের।
যে অন্য আমার নিজের দেশকে নিয়ে না, অন্য দেশকে নিয়ে এতটা মাতামাতিটা, মানে আমার কাছে একটু দৃষ্টিকটু, এটা সবকিছু কোনো কিছুই বাড়াবাড়িটা ভালো না।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নেহাল করিম রেডিও তেহরানকে বলেছেন, যখন সমাজে কর্মতৎপরতা কম থাকে তখন মানুষের তুলনামূলক কম উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। সামাজিক ও রাজনৈতিক কারণে মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা কমে যাওয়ার ফলে সামাজিক সংঘাত সহ নানা অপতৎপরতায় জড়িয়ে পড়ছে কিছু উচ্ছৃঙ্খল মানুষ। তবে এখনও আবেগ তাড়িত এমন অবাস্তবিক কাজ থেকে মানুষকে সরিয়ে আনা না গেলে আগামীতে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা সমাজবিজ্ঞানী ডক্টর নেহাল করিমের।
আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তিতে কি খুব দৃঢ় না? কিন্তু আমরা যেটা মৌলিক কাঠামো বাদ দিয়ে উপরি কাঠামো নিয়ে নাচানাচি করি, যেহেতু আমাদের সেরকম কোনো কাজ নেই, আর এটা পুঁজিবাদের ধারক বাহক আমরা বা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমরা আছি, সেজন্য এগুলি নিয়ে মাথা ঘামাই।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন বিখ্যাত মনীষী গিয়াসউদ্দিন জামশিদ কাশানির জীবনী ও তার গবেষণা কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আজকের অনুষ্ঠানেও আমরা জামশিদ কাশানির জীবনী নিয়ে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
গিয়াসউদ্দিন জামশেদ কাশানি জ্যোতির্বিদ্যা বা মহাকাশ পর্যবেক্ষণ সংক্রান্ত যন্ত্রপাতির বিশদ বর্ণনা শীর্ষক নিজের এক বইয়ে 8টি যন্ত্রের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এ বইয়ে প্রথম ও দ্বিতীয় সংযোজনীতে তিনি কোনো বিষয়ের পরিমাপ ও পর্যবেক্ষণ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং বুধ ও চাঁদের কক্ষপথের ডিম্বাকৃতি হওয়ার বিষয়টিও তুলে ধরেন। জামশেদ কাশানির লেখা পাটিগণিতের চাবি বা মিফতাহুল হিসাব শীর্ষক বইটি রুশ ভাষায় অনুদিত হয়েছে। বইটির ভূমিকায় লেখা হয়েছে, কাশানি ছিলেন খ্রিস্টীয় পঞ্চদশ শতকের সবচেয়ে বড় গণিতবিদ ও মহাকাশ বিশেষজ্ঞ। বিভিন্ন বিষয়ে তার আবিষ্কারগুলো মধ্যযুগে জ্ঞানের পরিপূর্ণতার স্বাক্ষর বহন করছে। কাশানির পরীক্ষা নিরীক্ষার নানা উন্নত পদ্ধতি ও বিস্ময়কর দক্ষতাপূর্ণ কলা কৌশল আধুনিক যুগের বিজ্ঞানীদের দৃষ্টিও তার প্রতি আকৃষ্ট করেছে।
জামশেদ কাশানি কেবল এইসব সাফল্য ও অবদানের জন্যই চিরস্মরণীয় হওয়ার যোগ্য, কিন্তু তার আরও এক বড় অবদান হল সামরকন্দের বিশাল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা। অনন্য ওই পর্যবেক্ষণ কেন্দ্রটি মানবজাতির বিজ্ঞান গবেষণার ইতিহাসের সূর্যের মতো দেদীপ্যমান হয়ে আছে। পরবর্তী যুগের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রগুলো গড়ে তোলার ক্ষেত্রে এর প্রভাব ছিল ব্যাপক। সামরকন্দের এই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির অংশ বিশেষ আজও টিকে রয়েছে পূর্ব উজবেকিস্তানের সামরকন্দ শহরের পূর্বাঞ্চলে আবে রাহমাত নদীর কাছে। বহু বই ও জীবনী গ্রন্থে জামশেদ কাশানির আবিষ্কারগুলো সম্পর্কে জানা যায়। হিজড়ি নবম শতকের ইরানের বিশিষ্ট ইতিহাসবিদ গিয়াসুদ্দিন খান্দবির হাবিব আসিয়ার শীর্ষক বইয়ে লিখেছেন, মাওলানা গিয়াসুদ্দিন জামশিদ হলেন দ্বিতীয় টলেমি। তিনি মানবীয় গুণে পরিপূর্ণ মাওলানা মঈনুদ্দিন কাশানি সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন বলেও খান্দমির উল্লেখ করেছেন। মঈনুদ্দিন কাশানি ছিলেন জামশেদ কাশানির ভাগিনা ও তার সহযোগী। তিনি অত্যন্ত সুন্দর হস্তাক্ষরে মামার বইগুলো লিখে গেছেন।
সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ শুরুর সময় নিয়ে মতভেদ রয়েছে ইতিহাসবিদদের মধ্যে। তবে এ বিষয়ে তাদের বক্তব্যগুলোকে সমন্বিত করে বলা যায়, সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণের কাজ শুরু হয়েছিল 823 থেকে 830 হিজড়ির মধ্যে। চুপান অত বা কুহাক নামের একটি ছোট পাহাড়ের উপরে ছিল তিনতলা বিশিষ্ট সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের ভবন। এর ডিজাইন বা নকশা তৈরি করেছিলেন জামশেদ কাশানি নিজেই, আর এর যন্ত্রপাতিগুলো কাশানির নির্দেশে তৈরি করেন ওস্তাদ ইব্রাহিম সাফার। সমরকন্দের মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির নির্মাণ শেষ হওয়ার পর পর্যবেক্ষণের কাজ পরিচালনা ও এ সংক্রান্ত সারণী বা তথ্য উপাত্তের গাইড তৈরির দায়িত্ব পেয়েছিলেন জামশেদ কাশানি, কিন্তু তিনি এ সংক্রান্ত কাজ শেষ করার আগেই মারা যান বা নিহত হন। কাশানির বইয়ের হাতে লেখা কপি থেকে জানা যায়, তিনি সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রেই মারা যান 832 হিজড়িতে। সম্ভবত চুপান অত পাহাড়েই দাফন করা হয় তাকে। অবশ্য কোনো এক বর্ণনা মতে সমরকন্দের শাহজান্দ গোরস্থানে দাফন করা হয় কাশানিকে। এ গোরস্থানটি সে যুগের জ্যোতির্বিদ কাজী জাদে রুমির কবরের কাছেই অবস্থিত।
বিশ্বখ্যাত ইরানি বিজ্ঞানী গিয়াসুদ্দিন জামশেদ কাশানির মৃত্যুর কারণ নিয়ে নানা অস্পষ্টতা রয়েছে। কেউ কেউ বলেন সম্রাট উলুগ বেগই তাকে হত্যা করেছিলেন, কারণ উলুগ বেগ কাশানির উপর অসন্তুষ্ট ছিলেন এবং মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিদ্যার সারণী তৈরির কাজে তার সঙ্গে সহযোগিতা বন্ধ করতে চেয়েছিলেন উলুগ বেগ। যদিও কাশানি তার দুটি বইয়ে এই ডিগ্রি সাইনের পরিমাপ অত্যন্ত সঠিক মানের কাছাকাছি পর্যায়ে নির্ণয় করতে পেরেছিলেন, কিন্তু উলুগ বেগ তার জ্যোতির্বিদ্যার সারণী সংক্রান্ত বইয়ে এ আবিষ্কারকে নিজের বলে দাবি করেছেন। অনেকেই মনে করেন জামশেদ কাশানির অসাধারণ প্রতিভা, জ্ঞান ও যোগ্যতা তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হিংসা জাগিয়ে তুলেছিল, ফলে তারা কাশানির সব কাজেই নানা দোষ ত্রুটি ধরার চেষ্টা করত এবং তার কাজে নানা বাধার পাহাড় গড়ে তুলত। তারা কাশানির নামে নানা অপবাদ প্রচার করত যাতে উলুগ বেগের কাছে কাশানির সম্মান বিলুপ্ত হয়।
উলুগ বেগ প্রথম দিকে এসব কথায় কান না দিলেও পরে তাদের প্রচারণায় প্রভাবিত হন এবং কাশানির বৈজ্ঞানিক তৎপরতার পথে বাধা হয়ে দাঁড়ান। এভাবে জন্মভূমি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আসা ইরানের এই মহান বিজ্ঞানী কোণঠাসা ও একঘরে হয়ে পড়েন। সর্বত্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানো হচ্ছিল, ফলে কাশানির বাবাও তার ছেলের ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েন। পিতা ও পুত্রের চিঠিতে এই উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছিল। 1429 খ্রিস্টাব্দে তথা 832 হিজড়ির ১৯ রমজানের ভোরবেলায় সমরকন্দের সেই মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হামলায় নিহত হন ৪২ বছর বয়স্ক গিয়াসুদ্দিন জামশেদ কাশানি, যে বিজ্ঞান গবেষণা ও মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ এবং তার উন্নয়নের জন্য জামশেদ কাশানি নিজেকে করেছিলেন পুরোপুরি নিবেদিত, সেই অনন্য প্রতিষ্ঠানে লুটিয়ে পড়ে বিশ্বের অন্যতম সেরা এই বিজ্ঞানীর নিষ্প্রাণ শরীর।
মহান ইরানি বিজ্ঞানী জামশেদ কাশানি নিহত হওয়ার পর সমরকন্দের জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্র ও মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটির তৎপরতা ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে এবং এক্ষেত্রে সমরকন্দ হারিয়ে ফেলে তার অতীতের খ্যাতি ও গৌরব, যা আর কখনো ফিরে আসেনি। গণিতশাস্ত্রে গিয়াসুদ্দিন জামশেদ কাশানির অনন্য কিছু উদ্ভাবনের কথা স্বীকার করেন সব গবেষক। তাদের মধ্যে কাশানি ছিলেন একজন সৃষ্টিশীল উদ্ভাবক, বিচক্ষণ ও বড় মাপের সমালোচক এবং অতীতের গণিতবিদদের অবদানের বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী। তাদের মতে কাশানি গণনার ক্ষেত্রে ও গণিতের নানা সমস্যা সমাধানের প্রায় নিখুঁত পদ্ধতি আবিষ্কারে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। আর তাই কাশানি ইসলামী যুগের অন্যতম সেরা বা শীর্ষস্থানীয় গণিতবিদ। কাশানি গণিতে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ কাজ করেন। ১৬ অংশ পর্যন্ত দশমাংশ সংখ্যা গণনা এবং নানা ধরনের দশমিক ভগ্নাংশ চালু ও পরিচিত করা তার অমূল্য অবদান।
তো শ্রোতাবন্ধুরা, জামশেদ কাশানি সম্পর্কে আমরা আরও কথা বলব এই ধারাবাহিকের পরবর্তী আসরে। আশা করছি তখনও আপনাদের সবার সঙ্গ পাব।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ১৭ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ওবায়দুল কাদেরের অনুরোধে ঢাকায় বিএনপির গণমিছিলের তারিখ পেছাল প্রথম আলো। আগামী বছরই বৈদেশিক ঋণ পরিশোধের চাপ গুনতে হবে ১.৫ হাজার কোটি ডলার। যুগান্তর, ঢাকায় একটি পরিবারের খাবারে ব্যয় হয় মাসে ২৩,৬৭৬ টাকা। সিপিডি মানব জমিন। ইত্তেফাকের শিরোনাম, গরিব মানুষের কথা ভেবে নির্বাচন করছেন ভিক্ষুক লেদু। উন্নয়নের নামে সরকার মানুষকে কবর দিয়েছে কর্নেল ওলি, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, এটা নেহরুর ভারত নয়, ৬২’র যুদ্ধে হারের প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতার, সংবাদ প্রতিদিন। বিলকিসের আর্জি খারিজ, ১১ ধর্ষক ও খুনির মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হল না সুপ্রিম কোর্ট। আনন্দবাজার পত্রিকা, যুদ্ধ থামান, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন, পুতিনকে ফোনে বললেন মোদি আজকাল। ANI এবং NDTV-র খবর, বিষাক্ত মদ পানে ৬৫ জনের মৃত্যু।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিএনপি কোমর বেঁধে সেই চেষ্টা করেছিল, বলেছেন ওবায়দুল কাদের। যুগান্তরের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই। তবে বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করে, যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সেই চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। তিনি আজ আরও বলেন, আওয়ামী লীগ ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে। পদ্মা সেতু, মেট্রো রেল, রাস্তাঘাট করেছি আমরা। তবে বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, কর্নেল অলি আহমেদ বলেছেন, উন্নয়নের নামে সরকার মানুষকে কবর দিয়েছে। আর বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
ঢাকায় একটি পরিবারের খাবারের ব্যয় মাসে 23,676 টাকা। সিপিডি মানব জমিনের রেশিও নামের খবরে লেখা হয়েছে, রাজধানী ঢাকায় 4 সদস্যের একটি পরিবারের খাবার পেছনে প্রতি মাসে খরচ হচ্ছে 23,676 টাকা। নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের যে আয়, তা দিয়ে খাদ্যপণ্য কিনে টিকে থাকা কঠিন। লাগামহীন মূল্যস্ফীতির কারণে অনেকেই খাদ্য ব্যয় কমিয়ে আনতে খাবারের তালিকা থেকে বাদ দিচ্ছেন মাছ, মাংস সহ বিভিন্ন আমিষ। মাছ মাংস বাদ দিলেও খাদ্যের পেছনে ব্যয় হবে 9,557 টাকা। এটা কম্প্রোমাইজ ডায়েট। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির লাগামহীন অবস্থার কারণে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি নানামুখী সংকটের মুখোমুখি হয়েছে। এর মধ্যে রয়েছে মূল্যস্ফীতির অব্যাহত চাপ, ব্যাংকিং খাতের দুর্বলতা, দেশীয় মুদ্রামানের পতন, বৈদেশিক মুদ্রার মজুদ কমে আসা, বিশ্ববাজারে জ্বালানি, খাদ্য ও শিল্প পণ্যের দাম বৃদ্ধি, রেমিটেন্স প্রবাহে পতন ইত্যাদি।
যুগান্তরের খবরে লেখা হয়েছে, আগামী বছরই বৈদেশিক ঋণ পরিশোধে সর্বোচ্চ চাপ আসছে। এবছরই সবচেয়ে বেশি প্রায় $1,500 কোটি ঋণ শোধ করতে হবে। এর মধ্যে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ করতে হবে $1,270 কোটি, দীর্ঘমেয়াদী ঋণ শোধ করতে হবে $215 কোটি। দুই খাতের ঋণ পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বাড়বে। এখন নতুন ঋণ নেওয়া কমিয়ে দিলে এরপর থেকে পরিশোধের চাপ কমে যাবে। দৈনিকটার অপর এক খবরে লেখা হয়েছে, আগামী 6 মাস অর্থ ব্যয়ে কঠোর বাংলাদেশ সরকার।
গরিব মানুষের কথা ভেবে নির্বাচন করছেন ভিক্ষুক, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে। ইউপি নির্বাচনে ভোটের সময় হলে প্রার্থীরা সাধারণ মানুষের কাছে ছুটে আসেন বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে, কিন্তু নির্বাচনে জয়ী হলে দেখা যায় তার উল্টো, গরিবরা কিছু পায় না। বড়লোকদের সকল ধরনের সুযোগ সুবিধা দেন জনপ্রতিনিধিরা। সেই ক্ষোভ থেকেই গরিব মানুষের কথা ভেবে আমি মেম্বার প্রার্থী হয়েছি, কথাগুলো বলছিলেন একজন ইউপি সদস্য। একজন ইউপি সদস্য প্রার্থী আগামী 29 ডিসেম্বর ভোলার চর ফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল জলিল লেদু। তিনি পেশায় একজন ভিক্ষুক।
এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম। বিলকিস বানুর আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। 11 ধর্ষক ও খুনির মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। বিলকিসের ধর্ষকদের সাজার মেয়াদ শেষের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছিল। রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় বিলকিসের তরফে। শীর্ষ আদালতের কাছে বিলকিসের আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনা করা হোক। শনিবার সেই আর্জি খারিজ করে দিল আদালত।
সংবাদ প্রতিদিনের রাজনীতির খবরে লেখা হয়েছে, এটা নেহরুর ভারত নয়, 62 যুদ্ধে হারের প্রসঙ্গ তুলে রাহুলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা রাজ্যবর্ধন রাঠোরের। খবরে লেখা হয়েছে, চীন যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে, এদিকে মোদি সরকার ঘুমোচ্ছে। গতকাল এই ভাষাতেই সীমান্তে চীনা আগ্রাসন নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার পাল্টা 1962 চীন যুদ্ধে হার প্র পিতামহ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নাম তুলে রাহুলকে তোপ দাগল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি মুখপাত্র রাজ্যবর্ধন রাঠোর বলেন, রাহুল গান্ধী চীনের এতটাই কাছে পৌঁছে গেছেন যে তিনি বুঝে যাচ্ছেন চীন এবার কি করবে।
রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে ব্যক্তি আক্রমণের নজির গড়লেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। সন্ত্রাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জঙ্গি সংগঠন আলকায়দার প্রধান ওসামা বিন লাদেনের তুলনা করলেন তিনি। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ওসামা বিন লাদেন নিহত হয়েছেন কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাক মন্ত্রীর ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের বিদেশ মন্ত্রীর মন্তব্যে তার মানসিকতার দেউলিয়াপনা এবং দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা যুদ্ধের ময়দানে ইরানি যোদ্ধাদের আল্লাহর স্মরণ সম্পর্কে কথা বলেছি। আজ আমরা আল্লাহর উপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধাদের মানসিক শক্তি ও প্রতিরোধ ক্ষমতা কিভাবে বেড়ে গিয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী ইরানি যোদ্ধাদের এই বিশ্বাস ছিল যে আল্লাহর প্রতি ঈমান তাদেরকে সাহসী, প্রতিরোধকামী ও গৌরবময় মানুষে পরিণত করেছে। একজন শহীদ তার ওসিয়ত নামায় বিষয়টিকে এভাবে বর্ণনা করেন, আমরা ইরানি যোদ্ধারা আল্লাহর প্রতি ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে তার অদৃশ্য সহযোগিতা এবং খোদাপ্রেমিক ইরানি জনগণের দোয়ার বরকতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আমরা কোনোদিন প্রাচ্য বা পাশ্চাত্যের কাছে হাত পাতব না এবং আমাদের চলার পথে যত বাধা আসুক তা অতিক্রম করে যাব। যুদ্ধের সময় ইরাকি বাহিনীর হাতে বন্দী হন ইয়াকুব মোরাদি নামের একজন ইরানি যোদ্ধা। ইরাকের কারাগারে তার সঙ্গে কথা হয় রেড ক্রসের একজন কর্মীর। ওই কর্মীকে মোরাদি জিজ্ঞেস করেন, মানুষের শরীর বেশি শক্ত নাকি লোহা বেশি শক্ত?
রেড ক্রসের কর্মী জবাব দেন, লোহা। তখন মোরাদি বলেন, তাহলে আমি এখানে থাকা অবস্থায় এখানকার লোহার বেড়িগুলোতে কতবার জং ধরে যেতে দেখলাম, কিন্তু কই, আমি তো এখনো সতেজ এবং দৃঢ় মনোবল নিয়ে বেঁচে আছি। এরপর তিনি নিজে থেকে আবার বললেন, একমাত্র ইমানি বলে বলিয়ান হয়ে আমরা এভাবে সতেজ ও দৃঢ় আছি। ইরাকিদের হাতে বন্দী হয়েছিলেন ইরানি পাইলট হুশাং শারভিন। তিনি ইরাকি কারাগারে বন্দী থাকার দিনগুলো সম্পর্কে একাকী বছরগুলো শিরোনামে একটি বই লিখেছেন। ওই বইয়ের একাংশে লেখা হয়েছে, আল্লাহর সঙ্গে এতটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলাম যে কারাগারে কঠিন, প্রতিকূল ও পীড়াদায়ক পরিস্থিতিও আমাকে কষ্ট দিত না। ফলে ওই বন্দী জীবন যদি 100 বছরও লম্বা হতো, তারপরও আমি দুর্বল হয়ে যেতাম না বা ভেঙে পড়তাম না।
ইরানের বিমান বাহিনীর কর্মকর্তা হুশাং শারভিন তার বইয়ের আরেক জায়গায় বলেন, কারাগারের নির্জন সেলে বসে আমি এই সুন্দর সত্য উপলব্ধি করতে পেরেছিলাম যে সুখ ও শান্তি কেবলমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন বা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সম্ভব হতে পারে। অন্য কোনো উপায়ে সুখ বা শান্তি লাভ করা সম্ভব নয়। যার আধ্যাত্মিক শক্তি যত বেশি বৃদ্ধি পাবে এই জগতে তার তত বেশি সুখ লাভ হবে। ইরানের বিমান বাহিনীর তৎকালীন উপপ্রধান এই বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য ও পাইলটদের কর্মকাণ্ডে ইমানের প্রভাব সম্পর্কে বলেন, পাইলটরা ইরানের অন্যান্য যোদ্ধার মতো মুমিন ও পরোপকারী মানুষ বলে তারা অভিযান চালাতে গিয়ে তুলনামূলক কম সমস্যার সম্মুখীন হন।
তিনি উদাহরণ দিতে গিয়ে বলেন, যুদ্ধের শুরু থেকেই বিমানবাহিনী নানা ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন ছিল। এ কারণে যুদ্ধ শুরু করার পর নতুন কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান কেনা সম্ভব হয়নি। কিন্তু তারপরও আমাদের গোটা বাহিনী, বিশেষ করে পাইলটদের দৃঢ় ইমান ও অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা আগ্রাসী ইরাকি বাহিনীর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছি। আমি এ বিষয়ে নিশ্চিত যে প্রয়োজন হলে আমাদের পাইলটরা আরও হাজার হাজার বার অভিযানে অংশ নেবেন এবং শত্রুকে আত্মসমর্পণে বাধ্য করবেন। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে সমরাস্ত্রের দিক দিয়ে অত্যন্ত সংকটে থাকা সত্ত্বেও কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করার কারণে ইরানি যোদ্ধারা শত্রু সেনাদের পরাজিত করতে এবং যুদ্ধের মোড় ইরানের পক্ষে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছিল।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ কাজেমি ইরানি যোদ্ধাদের আল্লাহর উপর নির্ভরতা সম্পর্কে বলেন, যুদ্ধের শুরুর দিকে আমি আহওয়াজ খোরামশার মহাসড়কে অবস্থিত হামিদ ঘাঁটিতে ছিলাম। হঠাৎ শত্রু সেনাদের আক্রমণে প্রথমে আমরা ভড়কে যাই। ইরাকি সেনারা তাদের বিমান বাহিনীর ছত্রছায়ায় বহু ট্যাঙ্ক ও সাজুয়াজান নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমি সেদিন আল্লাহর শক্তি ও আল্লাহর উপর নির্ভরতার ফল অন্তর দিয়ে উপলব্ধি করেছিলাম। আমরা মাত্র 19 জন যোদ্ধা একদল বিশাল প্রশিক্ষিত সেনাবাহিনীর মোকাবিলায় দাঁড়িয়ে যায় এবং তাদেরকে পশ্চাদপসরণে বাধ্য করি। সেদিন শত্রুদের বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাজুয়াজান ধ্বংস হয় এবং আমরা কয়েকজন শত্রু সেনাকে আটক করতে সক্ষম হই।
ইরানের সেনাবাহিনীর অন্যতম কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ দাদবিন ইরাকি বাহিনীর হাতে দখল হয়ে যাওয়া খোরামশার শহর পুনরুদ্ধার করার অভিযান সম্পর্কে বলেন, শাহাদাত পিয়াসী অন্তর সর্বোচ্চ ত্যাগ শিকারের প্রস্তুতি, ইরানি যোদ্ধাদের রাতভর দোয়া মোনাজাত এবং দখল হয়ে যাওয়া মাতৃভূমি পুনরুদ্ধারের অদম্য বাসনার কারণে বাইতুল মুকাদ্দাস অভিযানে জয়লাভ করে খোরামশার পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। ইরানের সেনাবাহিনীর 88 খোরাসান ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির মোহাম্মদ ইফার যোদ্ধাদের শক্তিবৃদ্ধিতে আল্লাহর উপর ভরসা করার প্রভাব সম্পর্কে বলেন, আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে নিজেদেরকে আল্লাহর নিকটবর্তী করতে সক্ষম হয়েছিলাম। সকল শয়তানি শক্তির জাল ছিন্ন করার পাশাপাশি আমরা নিজেদের নাফসে আম্মারার সঙ্গে লড়াই করেও বিজয়ী হতে পেরেছিলাম। এখন আমরা আর কাউকে ভয় পাই না, বরং একমাত্র আল্লাহকে ভয় পাই ও তার উপর পূর্ণ নির্ভর করি।
ইরানি যোদ্ধাদের এই ইমানি চেতনার কথা এমনকি শত্রু সেনারাও স্বীকার করেছে। ইরানের হাতে আটক ইরাকি সেনারা মুক্ত হওয়ার পর ইরানি যোদ্ধাদের প্রশংসা করতে বাধ্য হয়েছে। ইরাকি কর্নেল ইহসান আল মিকদাদি ইরানি যোদ্ধাদের প্রশংসা করে বলেন, একবার এক অভিযানে আমাদের কমান্ডাররা এতটা অগ্রসর হয়েছিলেন যে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে যান। কারণ তারা দেখতে পান ইরাকি ট্যাঙ্কগুলো ঘর বাড়ি ভেঙে চড়ে এগিয়ে যাচ্ছে এবং ইরাকি কামানের গোলায় ইরানের প্রতিরক্ষা শিবিরে আগুন ধরে গেছে। ফলে আমরা নিশ্চিত ছিলাম যে আজ একজন ইরানিও প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না, কিন্তু আমাদের এ ধারণা ব্যর্থ প্রমাণ করে ইরানিরা ওই যুদ্ধে বিজয় হয়। আমাদের সামনে তারা এমন শক্তিমত্তার সঙ্গে লড়াই করে যে তারা আমাদেরকে পরাজয়ের স্বাদ আস্বাদন করায়।
তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরের সময়ে ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে আরো কথা বলার চেষ্টা করব, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ছিলেন সাপ্তাহিক আলোচনা ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে লাখ লাখ লিটার পানি ভর্তি একটি অ্যাকুরিয়াম ফেটে গেছে। অ্যাকুরিয়ামের পানিতে হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়। কাঁচের তৈরি অ্যাকুরিয়ামটি ভেঙে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে দুজন আহত হয়েছেন। অ্যাকুয়াডোম নামের ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন প্রজাতির 1,500 মাছ ছিল। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের সাম্প্রতিক দাঙ্গায় পশ্চিমারা এদেশের জনগণকে ধোঁকা দিতে পারেনি বলে জনসমাবেশে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানাল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ডিজিটাল বাংলাদেশের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়বে আওয়ামী লীগ সরকার। ঢাকায় বিএনপির গণমিছিল পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ। এবং ভারতীয় সুপ্রিম কোর্টে গুজরাট দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিলকিস বানোর রিভিউ পিটিশন খারিজ। ধর্ষণ ও খুনের দায়ে অভিযুক্তদের মুক্তি দিতে আর বাধা নেই। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 10048, ইন্ডিয়া। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.